الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فاتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدهم من سنتي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম পাঁচ জেলা থেকে যারা কষ্ট করে এই ইজতেমায় শরীক হয়েছেন আল্লাহ আপনাদের তাসলিম আওয়ারিকে কবুল ও মঞ্জুর করেন এবং পুরো বাংলাদেশ সুন্নতের নূরে ভরে দেন বিশেষ করে উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী বিশেষ করে আমার মুরব্বী হযরতুল আল্লাম শাইখুল হাদিস মহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামান বারাকাতুহু যাকে হযরত আল্লাহ হারদুই নবরাল্লাহ মারকাজাহু বাংলাদেশের দায়িত্বশীল নিযুক্ত করে গেছেন তিনি আমিরুল উমারা যতগুলো হালকা আছে কমিটি আছে প্রত্যেক কমিটির একজন আমির থাকে এই সমস্ত আমিরদের উনি আমির খালি ঠিক করে যান নাই হুজুর অফাতের আগে হারদি হুজুর বুঝতে পারতেছিলেন আমি আর বেশিক্ষণ নেই তার আগে তিনি আর একটা চিঠি লিখে পাঠাইছেন তখন বাংলাদেশে ইজতেমা চলতেছিল যে ইজতেমা এবছর 5ই নভেম্বর হবে বার্ষিক ইজতেমা ওটা চলতেছিল ওই ইজতেমার মধ্যে চিঠি পাঠাইছে যে আমি মাওলানা মাহমুদুল হাসানকে আমির নিযুক্ত করেছিলাম অনেক ইস্তেখারা অনেক ইলহামের পরে তহাজত লিখছেন আমার অফাতের পরেও যদি তোমরা বাংলাদেশের ওলামারা ওনাকে আমির রাখবো ওনার নেতৃত্বে কাজ করো তাহলে তোমাদের জন্য ভালো হবে হযরত যখন এই কথা বলে গেছেন আলহামদুলিল্লাহ সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশের ওই ইজতেমায় উপস্থিত ছিল সবাই এক বাক্যে হযরতের এই নির্দেশ এটাকে মেনে নিছেন হ্যাঁ হযরত থাকলেও উনি আমি আল্লাহ আল্লাহ যদি ওনাকে উঠাই নেন তখন আমরা এনাকে আমির মেনে এই সুন্নতের কাজকে পুরো বাংলাদেশে কিভাবে ছড়াই দেওয়া যায় আমরা এই মেহনত করে যাব ছড়াই দেওয়া তো সহজ এলাকায় কয়েকজন আট দশজন চার পাঁচজন এক হয়ে যান তাকে হালকা বলে তার মধ্যে আপনারা পরামর্শ করে একজনকে দায়িত্বশীল বানাই তো কমিটি হয়ে গেল এই তালিকাটা যাত্রাবাড়ি মাদ্রাসায় ওখানে দপ্তর আছে দাওয়াতুল হকের ওখানে পৌঁছাই দেন যে আমাদের এলাকায় এই হালকা হয়েছে এরপরে মাসে একটা মাসিক ইজতেমা যেখানে সুন্নতের বয়ান হবে, আমল ইমশক হবে। এবং মাসের চারটে গাস্তি মাহফিল বিভিন্ন বাড়িতে, মাদ্রাসায়, স্কুলে যেখানে জায়গা পাওয়া যায় ওখানে যে এই সুন্নত দিয়ে মুজাকারা করা, একে বলে গাস্তি মাহফিল, এটা করতে হবে। আর চেষ্টা করতে হবে প্রত্যেকটা মসজিদে এক মিনিটের মাদ্রাসা, নামাজের মশক, এগুলো কিভাবে চালু করা যায়। ওই কমিটির পক্ষ থেকে ভাইয়েরা যাবে, মসজিদ কমিটির সাথে আলাপ করবে, পরে আমাদের একজন আলেম যাবেন, তিনি এগুলো দেখাই দিবেন হাতে কলমে। ওয়াজ মাহফিল তো হইতে আছে, হবে, কিন্তু এটা যথেষ্ট না। ওয়াজ মাহফিল দিয়ে কারণ নামাজ সহি করা যাবে না, ফজর পর্যন্ত রুকু বোঝান, সেজদা বোঝান। একটা লোক সুন্নত তরিকায় হাত তুলতেও পারবে না, রুকুও পারবে না, সেজদাও পারবে না। এর বড় দলিল হল আমরা যেসব ছেলে পেলে পড়াই, এরা তো পয়লা জামাত থেকে তালিমুল ইসলাম থেকে বুখারি পর্যন্ত, বুখারি শরীফ পর্যন্ত এরা কিন্তু নামাজের সব মাসলা পড়ে আসছে, বারবার পড়ে আসছে। কিন্তু অধিকাংশ জায়গায় আমরা এই মশকটা করাই যাই না, না করার কারণে ওদেরকে যখন নাকি ইমামতিতে দেওয়া হয় বা সে নিজে যখন নামাজ পড়ে, এই নামাজের মধ্যে সুন্নত পাওয়া যায় না, ইল্লা মাশাআল্লাহ অল্প পাওয়া যায়, কিছু পাওয়া যায়, পুরোপুরি পাওয়া যায় না। কিসের অভাব? আমল, একটা জিনিসের অভাব। এবং এটা কোনো নতুন জীবন না, নতুন কথা না এটা। মেরাজ রাত্রে যখন নামাজ ফরজ হল, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপরের দিন জোহরের সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, তিনি নিজে ইমাম হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এনারা সকলে মুক্তাদি, জিবরিল আলাইহিস সালাম ইমাম, তিনি নামাজের প্রত্যেকটা অংশ হাতে কলমে দেখাই দিলেন। এবং সেটা এক অক্ত দুই অক্ত না, ধারাবাহিক দুই দিনে দশ অক্ত নামাজ দেখাই দিলেন। কত? তো এটা তো সেখানে চলে আসছে, যেদিন নামাজ ফরজ হয়েছে থিওরিটিক্যাল হইতেছে, প্র্যাকটিক্যাল কে করবে? তার জন্য এখানে বয়ান কম, হাতে কলমে দেখাই দেওয়া সেটা এখন হবে। আমার যেহেতু সবক আছে এই জন্য আমি চেয়ে নিচ্ছি যে আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি দু চার কথা বললে সবকটাও বাদ না যায়, আবার এখানের বরকত থেকেও মাহরুম না হয়, অনুকূল রক্ষা পাইল। আমার তো মাঝে মাঝে আশা হয় এবছরও কয়েকদিন আগে আমি আসছি, এখানে আমার বয়ান হয়েছে, তো সে আমলি মস এখন হবে। আমাদের মুফতি সোহেল স্যার, উনি হযরত খলিফা, আমরা দুইজন অনেকবার হার দুই একসাথে ছিলাম, আমাদের অনেক ঘটনা আছে হার দুই। একটা ঘটনা আমি শোনাই দিচ্ছি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একবার আমি চলে আসি, আমার বিশাল মেয়াদ শেষ, আমি সাধারণত 20 দিনের ভিসা নিয়ে দিতাম আর কি, চলে আসছি। আসার দিন হযরত রাহেমাহুল্লাহ আমাকে ফজরের নামাজ পড়াইতে দিয়েছিলেন, আমি পড়াইছি। ওইখানে একটা জায়গায় তিনালিপ মাত হবে, তিনালিপ মাত ইত্তাখাযু আইমানাহুম, এই জায়গায় আমার সামান্য তো 3.5 আলিপ, 3 আলিপের জায়গায় 3.5 আলিপ হয়ে গেছে। তো হযরত এটা আমাকে ডেকে দিয়ে বলবেন, সব বলে দেন, তার যা ভুল হয় আগে মস্ত করায়, মস্ত করায় নামাজে দাঁড় করায়, আজানে দাঁড় করায়, দেখে তার কদ্দুর হয়েছে। তারপর আমার ডাকায় গোপনে নিজের কামরায় ডাকায়, মাইক মসজিদও আছে ওনার কামরায়ও আছে, কিন্তু ভিতরে উনি ওই কামরায় বসে বসে আমরা কি পড়তেছি, কি আজান দিলাম সব শুনতেছি। তো আমাকে বলতে হুজুর ভুলে গেছে, হঠাৎ হযরতের মনে হয়েছে 2-3 দিন পরে। তো হযরত এলান করছেন, বাংলাদেশি কেউ কি আছে, সবাই চলে গেছে, এখন যদি মস্ত করাইবেন। মুফতি সোহেল সাহেব দামাত বারাকাত হুম, উনি বলছেন হুজুর আমি আছি, বাংলাদেশে আমি আছি। হযরত বললেন তোমাকে একটা দায়িত্ব দিলে তুমি এটা পারবা, রাজি হয়ে গেছে। হযরতের জন্য ফেদা ছিলেন, কুরবান ছিলেন। হযরত বললেন যে মুফতি মানসুরুল হক শেষের দিন চলে যাওয়ার দিন যে ফজর পড়াইছে, ওখানে অমুক জায়গায় 3 আলিপটা একটু বেশি হয়ে গেছিল, কিন্তু আমার বলতে মনে নেই, তুমি দেখে দে ওনার সাথে দেখা করে তুমি কি এটা বলতে পারবা। করে দায়িত্ব দিছি, হ্যাঁ তুমি দেখে দে ওনার সাথে দেখা করে আমি ওনাকে বলবো। ঠিকই করছেন, দেশে আসছেন উনি থাকে সেই বসুন্ধরা, আমি থাকি মোহাম্মদপুর রহমান নিয়ে, আমার সাথে দেখা করছেন। দেখা করে হযরত রহমাতুল্লাহ এই কথা আমাকে পৌঁছেছে। এখন আপনারা আন্দাজ করেন যে 3 আলিপ যদি আধা আলিপ বেড়ে দেয় সেটাও পাকড়াও করা হয়, তাহলে এই হাত দুইটা মানুষ গড়ার কেমন কারখানা। আপনার কত কারখানা দেখছেন, বিভিন্ন কারখানা দেখছেন না, সোয়েটারের কারখানা, গেঞ্জির কারখানা, কিন্তু আপনারা কি মানুষ তৈরির কারখানা দেখছেন, দেখছেন যেখানে মানুষ তৈরি হয়? অনেকে দেখেন নাই। এটা আল্লাহ আমাদেরকে বারবার দেখার সুযোগ দিচ্ছেন। আমি তো হযরতের হায়াতে অন্তত 10 থেকে 12 বার গেছি, কলকাতা হয়ে হাওড়া হয়ে আর 2। তো সেখানে যত বড় বড় ব্যক্তিরা দেখেছে, দেখা যায় হযরত তাদেরকে বক্তব্যে পাঠাইতেন, বক্তব্যে বক্তব্যের মতো একজন হুজুর যার দায়িত্ব থাকে, প্রথম তো অক্ষরগুলো শেখায়, আমাদের তো কতগুলো অক্ষরে ভুল ধরা পড়ল। বাংলাদেশে তো আমি মোটামুটি বড়ই কারি, কারণ আমি কিল্লার ভিতরে ইমাম, লালবাগ কিল্লা আছে না, ওখানে আমি ইমাম এবং খতিব। জুমার আগে আমার বয়ান হয়, সেই বয়ানে হাফিজ ইউজুর রহমাতুল্লাহ থাকতেন, ওনার খলিফারাও থাকত, আর জুমার পরে হাফিজ ইউজুরের বয়ান হইত, ওটা আমি অনুবাদ করতাম। হুজুরদের
হুজুরের কথা ক্লিয়ার হইতো না, কিছু কিছু বোঝা যেত,
পরিষ্কার করে মানুষদেরকে বুঝাই দিতেন।
উনি তো অনেক বড় কারি, পানিপথের কারি, তিনি বেলা নাগা অর্থাৎ ধারাবাহিক আমার পিছনে একটা করতেছেন জুমার নামাজে।
আমি ছোট মোটো কারি,
অথচ হাত দুই বর্তন ধন কিছু হজরতের সোহবতে থাকার জন্য কি করতে হবে তা তো আর বুঝি নেই, সোহবতে থাকবো। কিন্তু পরে পরিবেশ দেখে বুঝলাম হজরতের দিলের মাংসা হলে এই
আমরা
দরখাস্ত দেই,
দিয়ে সব কিছু দরখাস্ত লাগে, ওদের
ইচ্ছা মতো কিছু করলে পাকড়া হয়ে যায়। দরখাস্ত দিয়ে নুরানি কায়দা নিয়ে বক্তব্যে চলে যাই, সেখানে উস্তাদ কষ্ট করাই দিবে, ওটা অনেকবার নিজে পড়তে হবে। ঘরে যারা 8-10 বছরের বক্তব্যের বাচ্চারা আছে ওদেরকে শোনাইতে হবে। আমি সাইফুল হাদিস শোনাই দিতে বক্তব্যের বাচ্চা,
ওরা যখন নাকি ভোট দিচ্ছে আপনারা
লুকমা দিচ্ছে না, তখন ওনার কাছে আওয়াজ দিতে হবে, দিদি মস্ক করাই দিছে ওনার কাছে আওয়াজ দিতে হবে, উনি পরীক্ষা লিখবেন। আর এক হুজুরের কাছে উনি পরীক্ষা নেবেন না, 8-10 জন কার হিসাব ছিল
তারা পরীক্ষা নেবে,
সেখানে পরীক্ষা যদি আমার নামে লেখে তারা কি,
তাহলে আমি এখন সামনে করতে পারি।
আর যদি লেখে ইয়াদা,
তার মানে সবক আবার মস্ক করতে হবে
51 বার, আবার পরীক্ষা দিতে হবে,
সেই পরীক্ষায় পাশ করলে আবার সামনে।
এই হলো সেখানে পরীক্ষা। তারপরে উপলব্ধি করলাম হজরত এটা চান, নুরানি কায়দা মস্ক করো, এর মাধ্যমে কোরআনকে আরো সহি করো, তোমার তো সহি আছে, এটা তাকমিলে সহি, তাকমিলে তাসলিম, এটা করো। আর ওইখানে যে আজান ইকামতের মস্ক হয় প্রত্যেকটা টাইম আলাদা আলাদা, ওই টাইম মতো
আজান ইকামতের মস্ক করো,
এবং ওইখানে যে নামাজের মস্ক হয় ওই নামাজের মস্কের উপরে থাকো, নামাজ কিভাবে পড়তে হয় হাতে কলমে শেখো।
আল্লাহ আকবার,
আমি আমাকে প্রথম যদি আজান দেওয়ার জন্য অনুমতি দিল, আজান আজান দেওয়ার অনুমতি দিল, মসজিদের পাশে একটা রুম আছে ওখানে, মসজিদের ভিতরে আজান না দেওয়া ভালো, ঠিক না। তো দেখলাম আমার দুই পাশে দুইজন কেরামান কাতবিন দাঁড় করানো আছে, আমি যে দিচ্ছি ওটা তারা লক্ষ্য করতেছে ঠিক মতো টান হইতেছে কিনা। হেয়ালা সলা বলার সময় চেহারা ঘুরাইতে হয়, চেহারা ঘুরাইতে দেয় সিনা ঘুরতেছে কিনা সব তারা লক্ষ্য করতেছে। দুইজন কেরামান কাতবিন দুই পাশে
এই অবস্থায়
আমি
আজান দিলাম,
আজান দেওয়ার পরে হজরতকে আমরা ডাক পড়লো, ডাক পড়লে তো বুঝলাম কিছু একটা করছে, ডাক পড়লো কেন, দেখা করলাম, দেখা করলে টান টনে কোনো ভুল হজরতকে বললেন না, ঠিক আছে ভুল এখানে ধরলেন যে হাই আল্লাহ সালাতে দুইবার,
হাই আল্লাহ সালাতে দুইবার
চেহারা ঘোরাইতে হয়, চেহারা ঘাট তো সিনা না,
সিনা যেমনে আছে এমনি থাকে,
এইটা তো লোক বললেন তোমার হাই আল্লাহ সালাম বলতে দে সিনা থোড়া সা ঘুমিয়ে একদম ঘুরে যায় নাই,
ঘুম গিয়া থা উসকা খেয়াল রাখনা। দেখেন কিভাবে
মানুষ তৈরি হয়, কয়লা শিখানো হয়, তারপরে প্র্যাকটিক্যাল দাঁড় করানো হয়, তারপরে কোন ভুল ত্রুটি হইলে হজরতের গোপন কামরায় ডেকে হজরত নিজে ওটাকে ঠিক করে। এই হলো মানুষ তৈরি। আলহামদুলিল্লাহ এখনো দাঁড়িয়ে আছে। হজরতের অফাতের পরে আমার বেশি যাওয়া হয় নাই, দুইবার যাওয়া হয়েছে। তো ঠিক ওই নমুনাই আমি দেখতে পাইছি, যারা বেঁচে আছে তারা ওই নমুনাই দাঁড়িয়ে আছে। একবার আমি থাকা অবস্থায় মিরাট মাদ্রাসার মোহতামিম সাহেব আসলো, মোহতামিম মুফতি সাহেব আসলো। সেই মাদ্রাসায় 1700 ছাত্র, তো উনি ছুটি পাইছেন তিন দিন ছুটি পাইছে। অথচ এনাকে দিয়ে হজরত সেখানে কাজ দিবেন, এই মুফতিকে দিয়ে মিরাট মাদ্রাসায় কাজ নেবেন সবাই তিন দিন। তিন দিনে কি হয়? পরে হজরত আমাকে দেখাইলেন, দেখায় ওই মুফতির সাথে পরিচয় করাইলেন, ইনি বাংলাদেশের মুফতি, আপনি মিরাটের মুফতি, ঠিক আছে। পরিচয় করে আমাকে বললেন, ইনি তো ছুটি পায় নাই, তিন দিন পাইছে, তো তুমি কি পারবা এই তিন দিনের মধ্যে ওনার আজান নিকামত উযু নামাজ এই জিনিসগুলো খুসুসি ভাবে খাস ভাবে ওনাকে শিখাই দিবা? একজনকে শিখাই দিবা মানে 1700 মানুষের সই হয়ে কজনের। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম এবং ওই মুফতি সাহেবকে আমি তিন দিন মেহনত করে শিখাইলাম। শিখানোর পরে হজরতের মজলিসের মধ্যে তাকে দাঁড় করাই দিলেন, আপনি তো এখন চলে যাবেন। তিন দিনে কি পাইলেন আর দুইতে কি পাইলেন, কিয়া পায়া আর কিয়া খোয়া, আপনার কি ক্ষতি হলো কি লাভ হলো, এটা আপনি সংক্ষেপে বয়ান করেন। তো সেই বয়ানের মধ্যে ছিল, কোনো বয়ান তো বলবো না, একটা একটা বাক্য বলবো। উনি বললেন, দেওবন্দ আমাকে এলেম শিখাইছিল, তারপর যখন হারদুই আসলাম, তো হারদুই আমাকে ওই এলেম অনুযায়ী আমল শিখাইছে। দেওবন্দ কি শিখাইছে? এলেম শিখাইছে। আর হারদুই কি শিখাইছে? আমল শিখাইছে। অকপটে উনি স্বীকার করলেন। আমাদের দেশে সব দেশে কিতাব তো পড়া হয়, কিন্তু আমলি মাস্টের উপরে জোর দেওয়া হয়নি, খুব জরুরি। তো আমি একটা হাদিস পড়ছিলাম, এটা তর্জমা করে আমার বয়ান আমি শেষ করে দিছি। হাদিসটা এই, ইসলাম বড় করুণ অবস্থায় আগে বাড়ছিল, এর দেখভাল করনেওয়ালা কেউ ছিল, ইসলাম মাঝখানে মাশা আল্লাহ পুরা দুনিয়ায় ছড়াই গেছিল। আল্লাহর হাবিব বলেন, আমার এক জামান আসবে ইসলাম করুণ অবস্থায় পড়ে যাবে, এর খোঁজ নেওয়ার কেউ থাকবে না। দেখভাল করনেওয়ালা ধনীরা পয়সা দিবে, ছেলে মেলে দিবে না। এমনকি সেই জমানায় আলেমরাও ছেলেবেলে স্কুলে দিবে, মাদ্রাসায় পড়লে খাবে কেমনে, এমন অধবতন হবে। ইসলাম আবার করুণ অবস্থায় চলে যাবে। তুবা লিল গোরাবা, ওই সময় যারা গোরাবা থাকবে তাদের জন্য বেহেশতের সুসংবাদ, আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ। গোরাবা গরিবুন শব্দের বহু বচন,
গরিব মানে কি আরবিতে?
গরিব ওই মুসাফিরকে বলে, তিনি এমন একটা শহরে সফর করতেছেন, উনি ওই সফরের কাউকে ছিলেন, ওই শহরের কাউকে ছিলেন না, ওই শহরের কেউ তাকে চেনে না, উনিও কাউকে চেনে না, শহরের কেউ তাকে চেনে না। এইরকম মুসাফিরকে কি বলে? গরিব বলে। ওলামাদের এই হাল হবে, তাদেরকে কেউ চিনবে না। সেই জামানায় এক ছেলে নিল জান্নাতে সুসংবাদ পাবে,
কারা
এই গোরাবা কারা? নবীদের নিজেই গোরাবার ব্যাখ্যা করছেন, আমার এতেকালের পরে আমি যে সুন্নত গুলো উম্মতকে শিখাই আসছিলাম, হাতে কলমে শিখাই আসছি, অনেক কুরবানি করে আমার শরীর রক্তাক্ত করতে হয়েছে, আমার মাথা ভাঙতে হয়েছে, আমার দাঁত ভাঙতে হয়েছে, আমার সাহাবাইকে শহীদ করতে হয়েছে, অনেক কুরবানির বিনিময়ে সুন্নত গুলো আমি দুনিয়াতে রেখে আসছি। এই সুন্নত গুলো লোকেরা উল্টা পাল্টা করে ফেলবে, কি করে ফেলবে? ধরেন মসজিদে ঢোকার দোয়া হলো তিনটা, তারা পড়বে একটা, হলো তিনটা দোয়া,
তারপরে ডান পাশে ঢুকবেন, তারপরে এতে কামেল নিয়ে।
এটা কি ছিল? মাঝখানে ছিল না? মুর্দাকে কবরে রাখতে হবে সম্পূর্ণ টাইম কাতে, সম্পূর্ণ, অল্প একটু না,
জীবিত মানুষ যেভাবে টাইম কাতে সহায়,
মুর্দাকে ওইভাবে সহায় দিতে হবে। বিশেষ করে শুধু চেহারা না, তার সিনার কোন দিকে হবে, এই সিনার ভিতরে কলব আছে, ওই কলবের মধ্যে ইমান থাকে, ওইটা কিবলামুখী হবে।
ফেরেশতারা ওর শোয়া দেখেই বুঝবে
এই লোক সুন্নতের উপর ছিল, হায়াতে দুনিয়াতে এই লোক সুন্নতের উপর ছিল, এবং এর সন্তানদেরকে সে সুন্নত শিখাইছিল। সন্তানদেরকে যদি না শিখাইত
এইভাবে কবরে শোয়া, সে তার
ভাগ্যে যুক্ত না, তখন তার সাথে বড় কোমল ব্যবহার করবে, শান্তিদায়ক ব্যবহার করবে, খুব সহজে প্রশ্ন করবে, সে পাস করে যাবে। এই যে ডাইন কাতে শোয়ানো, এক সময় ছিল না, আজানে আল্লাহ আকবার একালি টানতে হবে ছিল না, যার যা মনে চায় টানছে, বহু সুন্দর ছিল না। যেগুলো হারদই হুজুর আসে ওলামা একরামকে হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, এবং কিতাব খুলে দেখাই দিয়েছেন, কিতাব খোলো, কিতাবে ইকামত দেওয়ার তরিকা কি, আর তোমরা কি ইকামত দিচ্ছ, তোমাদের সাথে মিল কোথায়? নবীজি বলতেছে আমি যে সুন্নত রেখে আসছিলাম এইগুলো লোকেরা উল্টা পাল্টা করে ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে, আমি বলছি একটা তারা করবে আর একটা। মুর্দাকে ভুল ডাকতেছে কবরে, আবার দাবি করতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
আল্লাহর নামে নবীদের তরিকায় তোমাকে রাখলাম।
হে মুর্দা, তুই কোথায় নবীদের তরিকায় রাখছেন? আপনি তো আমরা মন গড়া তরিকায় রাখছেন, এটা নাম দিয়েছেন কি? নবীদের তরিকা। বলো হাদিসের শব্দ দেখেন, অহুমুল্লাদিনা গোনাবা কারা? ওরা তারা অহমুল্লাদিনা ইউসলিহুনা, সংশোধন করবে, মা আফসাদান্নাসু মিন বাদি, মানে কি আমার এতেকালে পরে, মিন সুন্নতি, আমার এতেকালের পরে আমার সুন্নতগুলো লোকেরা নষ্ট করে ফেলবে, এইগুলো যারা ঠিক করবে তারা হলো গোরাবা, তাদের জন্য বেহেশতের সুসংবাদ। বিভিন্ন লোকেরা কিছু কিছু শিখাই দিছে, অস্বীকার করা যাবে না, কিন্তু ব্যাপক হারে মজলিসে দাওয়াতুল হক এই সুন্নাত গুলো শিখাই দিছে, ঠিক কিনা তাতে তার কোনো কাজই নেই। নবীজি বলে গেছে আলাইকুম বিসুন্নাত, এরা সারাদিন এই সুন্নাত সুন্নাত সুন্নাত, খাওয়ার সুন্নাত কি, ঘুমানোর সুন্নাত কি, পুজোর সুন্নাত কি, কামাতের সুন্নাত কি, নামাজের সুন্নাত কি, এই সুন্নতের বাইরে কোনো কথা নেই। দাওয়াত ভাগে যে সুন্নত বলা হবে এটাকে আপনার ভুল বুঝবেন না, তো ওই জোহরের সাইডে কাছে সুন্নত আছে ও ওইরকম এটা বুঝবেন। হাদিসের পরিবেশায় সুন্নত বলা হয় নবীজির তরিকা, তরিকা
সেটা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে,
সুন্নত হইতে পারে, চার ইমামের পরিভাষা। কিন্তু হাদিসে বারবার সুন্নত বলা হয়েছে আলাইকুম সুন্নতি, মানে আব্বা সুন্নতি, এই সুন্নত মানে ওই চার রেখা সুন্নত না, সম্পূর্ণ
দুনিয়াতে
নেই যারা শুনলে সাথে সাথে আমি যে হাদিসটা শুনালাম, হাদিস তো বহু, সময় কম, এখন অন্য প্রোগ্রাম সোহেল সাহেব এসে গেছেন মনে হয়, তবে একটা হাদিস শুনাইলাম। এই হাদিসটা আমার মনেও রাখেন, নবীজির ইন্তেকালের পরে উম্মত সুন্নতকে বিগড়াই ফেলবে, আমাদের কোন সুন্নত পুরোপুরি নবীজির তরিকায় নেই, কিছু না কিছু ভুল আছে,
এইগুলো যারা ঠিক করবে সংশোধন করে দিবে
তাদের জন্য বেহেশতের সুসংবাদ, আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ।
সেই কাজটা
আল্লাহর দয়া এই দাওয়াত ভাগ দ্বারা হয়েছে। আপনারা সব ওলামা, আপনাদের কাজ দাওয়াত, আপনাদের কাজ কি দাওয়াত, তালিমে কোরআন, তালিমে তালিমে সুন্না, এই যে সুন্না হাতে কলমে শিখাবেন, তিন নম্বর কি হাতে কলমে প্রত্যেকটা জিনিস। আপনি কুদুরতে কিতাবুল আজান পড়াই দিয়েছেন, আজকে আপনি মসজিদে আজান দেন, আজান দেন, আপনি হুজুর, আপনি শাইখুল হাদিস, আপনি মোতাবেন, আপনি আজান দেন, ছাত্ররা দেখুক
কিতাবে না পড়লাম ওটা কিরকম।
আর চার নম্বর হলো আত্মশুদ্ধি,
চার নম্বর কি
নবীওয়ালা কাজ কয়টা, দাওয়াত তালিম কোরআনের তালিম আর সুন্নতের আবলিমস আর আত্মশুদ্ধি, অন্তর থেকে দশটা রোগ দূর করা
আর দশটা গুণ অর্জন করা,
শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত
আর অন্তর রোগের চিকিৎসা করা।
তাহলে আমরা মাদ্রাসায় কি তৈরি করতেছি, নায়েবে রাসূল না কি তৈরি করতেছে বলে, তাহলে নায়েব কাকে বলে,
নায়েব কাকে বলে,
আসল না থাকলে আসলের অবর্তমানে
তার কাজগুলো যে চালায় নেয় তাকে কি বলে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমাদের মধ্যে নেই,
তাহলে ওনার কাজগুলো চালায় নিতে হবে না,
কে নিবে,
এই আলেমরা দিবে,
এই তালেবে দিবে, তাহলে তাদের মধ্যে এই চারটি গুণ আসতে হবে না, আসতে হবে না, তো চারটি গুণ আসতে গেলে দাওয়াত শিখতে হবে না। এক নম্বর তো দাওয়াত,
এবং ওখানে একটা আছে অল হিকমা, ওই আল্লি মমুল কিতাবা অল হিকমা, ওই হিকমা মানে কি সুন্নতের আমলি মত, শুধু মৌখিক বললে হবে, নবী দেখি শুধু মৌখিক বলা হয়, ওটাও দাওয়াত মজা আছে। কাজেই খাঁটি নায়েবে রসুল বানাইতে গেলে, সত্যিকার অর্থে নায়েবে রসুল বানাইতে গেলে দাওয়াত ভাগে কোনো বিকল্প নেই। আজকে আমাদের মাঝখানে পড়াপড়ি তো আছে, কম বেশি পড়াপড়ি আছে, কিন্তু দাওয়াত শিখাইতেছে না, সুন্নতের আমলি মাস প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা হইতেছে না। আর আত্মশুদ্ধি যে জরুরি এটা বলা হইতেছে না, হুজুরা নিজেরাও করি না, ছাত্রদেরকেও বলি না, নিজেরা করি না, বলতে গেলে তো ধরা খাইব, বলতে গেলে তো ধরা খাইব আমরা, আপনি নিজেই তো করেন না। তাহলে যে চারটা কাজ করলে নায়েবে রসুল হওয়া যাবে তার তিনটাই নেই, মাদ্রাসার কথা বলে দিয়েছিল, আকসার মাদ্রাসার কথা বল, কিছু মাদ্রাসায় সবগুলো আছে আর কিছু মাদ্রাসায় একটা আছে তিনটা, এখন সেইগুলো সহি নায়েবে রসুল তারা বানাইতে চাইলে তারা দাওয়াত ভাগে আসবে, নিজেরা শিখবে, ছাত্রদেরকে শিখাবে, শিখাবে এলাকার লোকদেরকে শিখাবে। হজরত বলতেন তোমরা মসজিদ মাদ্রাসাকে সুন্নি বানাও, সুন্নতের মার্কাজ বানাও, দেখো কোন এলাকায় সুন্নত ছড়াই গেছে, মসজিদ মাদ্রাসাকে কি বানাও, সুন্নি বানাও, এটা তো নেই মসজিদ, সুন্নত নেই মাদ্রাসায়, সুন্নত নেই, এটাই অভাব, এটার কারণে আজাব আসতেছে। এই আজাব ঠেকাইতে হলে এই তীর বল্লম নিয়ে ঠেকানো যাবে না, সুন্নতে লাগতে হবে, সুন্নতে লাগতে হবে। আমরা সবাই কি বাকি জিন্দেগি আমাদের মাদ্রাসাগুলোতে যারা ইমাম আছি আমাদের মসজিদ গুলোতে এই সুন্নতের মেহনত চালু করতে রাজি আছি, আমরা ফাতু ওয়ালির গোলাবা এই সুসংবাদটা পাইতে পারি, রাজি আছি, কে রাজি আছে, আল্লাহ এই হাতগুলো কবুল করে দাও, সবাইকে সুন্নতের আশিক বানায় দাও। الحمد لله رب العالمين